الأمر بالمعروف والنهي عن المنكر، الأمر بالمعروف والنهي عن المنكر. দিয়েছে নেই শুধু উপদেশ আল্লাহর লিগন, দিয়েছে নেই শুধু উপদেশ আল্লাহর লিগন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা আবারও উপস্থিত হয়েছি মদনী চ্যানেলের অনুষ্ঠান আল্লাহওয়ালাদের সৎ উপদেশ। যে যেখান থেকে আমাদের সাথে আছেন, ছোট বড় সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আসুন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শুনি। আমাদের প্রিয় নবী রাসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত ও বরকত রয়েছে। যেমন প্রিয় নবী ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত বর্ষণ করেন, দশটি গুনাহ ক্ষমা করে দেন এবং দশটি মর্যাদা বৃদ্ধি করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজ আমরা হযরত ইমাম আয়াজ রহমতুল্লাহি তাআলা আলীর বাণী উপদেশ উক্তি নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি। তিনি অনেক বড় আল্লাহর ওয়ালি, অনেক বড় তিনি মুহাদ্দিসও এবং অনেক জ্ঞানী ও তাসাউফের খুব উচ্চ পর্যায়ের তিনি একজন আলিম। তো আজ আমরা মূল্যবান উপদেশ আমরা শুনব। আমাদের সাথে মাশাআল্লাহ মোহাম্মদ রিয়াজ আত্তারি ভাই আছেন, আর আমি রিয়াজ ভাইকে ধন্যবাদও বলবো যে তিনি আমাদেরকে সময়ও দিয়ে থাকেন এই ব্যাপারে। তো আসুন আমরা সে নসিহতটি শুনি। ইমাম কারি আয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, আপন মুসলমান ভাইয়ের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেওয়ার মধ্যেই পরম বীরত্ব রয়েছে, কল্যাণ এর মধ্যেই রয়েছে, এর মধ্যেই উচ্চতা বীরত্ব রয়েছে, আপন মুসলমান ভাইয়ের ভুল ত্রুটিকে ক্ষমা করে দেওয়া। জি রিয়াজ ভাই, এর মধ্যে আমাদের জন্য কি মদিনী ফুল নিহিত রয়েছে?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। নিজ ভাইয়ের ভুল ত্রুটি ক্ষমা করে দেয়া, এটা হচ্ছে বীরত্বের পরিচয়। যারা বীর, যারা সাহসী, তাদের পরিচয় বলা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে দোষ ত্রুটি মুক্ত সৃষ্টি করেছেন।
সুবহানাল্লাহ,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে কোনো দোষ ত্রুটি ছিল না।
জি,
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা দোষ ত্রুটি মুক্ত সৃষ্টি করেছেন, ওই সকল গুণ দান করেছেন যে সকল গুণ আল্লাহর নিকট পছন্দনীয়।
সুবহানাল্লাহ,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে আল্লাহ তাআলা ওই সকল গুণ দান করেছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর মাঝে ক্ষমা করার যে একটা
বৈশিষ্ট্য,
অনুপ্রেরণা ছিল, বৈশিষ্ট্য ছিল, যার নজির ইতিহাসে দ্বিতীয় পাওয়া যায় না।
সুবহানাল্লাহ,
কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, খুযিল আফওয়া, কানজুল ইমানের অনুবাদ, হে মাহবুব ক্ষমা পরায়ণতা অবলম্বন করুন।
সুবহানাল্লাহ,
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ক্ষমা অবলম্বন করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মাঝে এই গুণ এমনভাবে ছিল, যদি আমরা ওনার জীবনী অধ্যয়ন করি তখন অনেকে অবাক হয়ে যায় যে এরকম ছিলেন, এরকম ক্ষমা পরায়ণ ছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে ক্ষমা করেছেন। এই আয়াতের তাফসিরের মধ্যে, সিরাতুল জিনানের মধ্যে দীর্ঘ একটি ঘটনা লেখা হয়েছে, সংক্ষেপে আমি বলার চেষ্টা করব।
জি,
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আদরের মেয়ে হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা,
জি,
যিনি হযরতে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী ছিলেন, তো বদরের যুদ্ধের পর তিনি হযরতে জাইনাবকে মদিনাতুল মুনাওয়ারার দিকে হিজরত করার জন্য পাঠালেন। তো হজরত জাইনাব রদি আল্লাহ তাল আনহা সে সময় তিনি সন্তান সম্ভাবা ছিলেন। তো তিনি উটের উপর আরোহণ করে সফর করলেন।
জি,
তো মক্কার কুরাইশরা যখন জানতে পারল যে জাইনাব রদি আল্লাহ তাল আনহা তিনি মদিনা দিকে হিজরত করছেন, তো তারা ওনার খোঁজে বের হল। পরিশেষে জি তুয়া নামক স্থানে ওনাকে পেয়ে গেল। তো পেয়ে যাওয়ার পর হিবার বিন আসওয়াদ
জি,
সে হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপরে এমনভাবে আক্রমণ করল, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উটের উপর থেকে মাটিতে পড়ে গেলেন,
আল্লাহু আকবার,
যার কারণে ওনার গর্ভ বিনষ্ট হল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণে অনেক ব্যথিত হলেন, অনেক কষ্ট পেলেন। এটা স্বাভাবিক ব্যাপার যে সন্তান যখন কষ্ট
পায়
তখন বাবাও কষ্ট পায়, মাও কষ্ট পায়। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাহজাদি, যার শান মর্যাদা অনেক ঊর্ধ্বে রয়েছে, তো বিশ্বের সুন্দর থেকে সুন্দরী বলেন, মহিলা বলেন, তাদের মর্যাদায় পৌঁছতে পারে না,
পৌঁছতে পারে।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরে মেয়েকে যখন এভাবে কষ্ট দেওয়া হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হলেন। কিন্তু কিতাবে বর্ণিত আছে যে হিবার বিন আসওয়াদ সে একবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে উপস্থিত যখন হলো, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন এবং যে ইরানার স্থানের গেট দিয়ে সে প্রবেশ করতেছিল, তখন একজন দাঁড়িয়ে গেল তাকে আক্রমণ করার জন্য, যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে।
জি,
তো যিনি দাঁড়িয়েছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইশারা করলেন বসে যাওয়ার জন্য, এবং যখন তিনি বসে গেলেন তখন হিবার বিন আসওয়াদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলো। নিকটে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সম্পর্কে যে খবর আপনার কাছে পৌঁছেছে, আমার কৃতকর্মের কারণে আপনি অনেক ব্যথিত হয়েছেন, দুঃখিত হয়েছেন, আমাকে ক্ষমা করে দিন, এবং আল্লাহ তাআলা আপনার উসিলায় যে আমাকে হিদায়ত দান করেছে, তো সেই হিদায়তের উসিলায় আপনি আমাকে মাফ করে দিন, এবং সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল।
সুবহানাল্লাহ।
তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম এটাই শিক্ষা দিয়েছে, যখনই কেউ ইসলামের ছায়া তলে চলে আসে তার পূর্ববর্তী গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়, আমিও তোমাকে মাফ করে দিলাম। এই যে একটি উত্তম দৃষ্টান্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী থেকে যে পাওয়া যায়, তার নজির পাওয়া যায় না। কেমন কষ্ট সে দিয়েছে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন কোনো সময় নিজের স্বার্থের জন্য, নিজের আমিত্বের জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সত্তার জন্য কোনোদিন কারো থেকে প্রতিশোধ নেননি, বরং ক্ষমা করে দিয়েছেন। যেহেতু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আদেশও ছিল, হুকুমও ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এটাই শিক্ষা দিয়েছেন, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সেই হুকুমের উপর প্র্যাকটিক্যালভাবে আমল করে আমাদেরকে দেখিয়েছেন যে ক্ষমা পরায়ণতা ব্যক্তি কেমন হয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার আরাম করতেছিলেন, গওরস নামক একজন ব্যক্তি ও মুসলিম, সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে নিজের হাতে তলোয়ার নিয়ে অগ্রসর হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক যখন খুলল, দেখলেন যে গওরস হাতে তলোয়ার নিয়ে, খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আপনাকে আমার হাত থেকে কে বাঁচাবে? তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুখ মোবারক থেকে বের হলো, আল্লাহ, আমার আল্লাহ, আমার প্রভু, আমার মালিক আমাকে বাঁচাবেন। গওরস যখন নবুয়তের মুখ থেকে কথা শুনল, তার হৃদয়ের মধ্যে ভয় ভীতি সঞ্চার হলো এবং সে প্রকম্পিত হলো। পরিশেষে তার হাত থেকে তলোয়ার জমিনে
পড়ে গেল।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে তলোয়ারকে উঠালেন এবং তাকে বললেন, হে গওরস, এখন বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? তো গওরস বলল, যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বাঁচাতে পারেন, আপনার দয়াতেই আমি বাঁচতে পারবো। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন, ছেড়ে দিলেন। এর প্রভাব কী হলো? সে যখন নিজের সম্প্রদায়ের কাছে গেল,
জি,
তখন সে বলল যে হে লোকেরা শোনো, আমি এমন এক মহান ব্যক্তির কাছ থেকে এসেছি যার মতো এই পৃথিবীর বুকে কাউকে দেখা হয়নি, তিনি এমন ক্ষমা পরায়ণ ব্যক্তি। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জীবনী থেকে যে আদর্শ পাওয়া যায়, ক্ষমা করে দেয়া, এটার এই গুণটি যার মাঝে থাকে না, সমাজেও লোকেরা তাকে মর্যাদা দেয়, সম্মানিত হয়, এবং এমন একটি আমল যা আমলের কারণে বান্দা নিজের ক্ষমা পাওয়ার একটি মাধ্যম হয়ে যায়।
যে বিজয় মক্কার দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফে প্রবেশ করলেন বিজয়ী বেশে, তখন সব কাফিররা যারা নিজেকে হস্তান্তর করে ফেললো, হার মেনে গেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তো এটা তো খুবই প্রসিদ্ধ, সবাই জানে যে সেদিন কাফিরেরা খুব মাথা নত করে হাত বেঁধে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের সামনে দাঁড়িয়েছিল যে আজ কিছু করার নাই, তারা দুর্বল। আজ এই কাফিরদের মধ্যে এমনও ছিল যারা প্রিয় নবীকে কষ্ট দিয়েছে। প্রিয় নবী যখন নামাজ পড়তেন, তো নামাজরত অবস্থায় প্রিয় নবীর উপরে ময়লা আবর্জনা মাযাল্লা রেখে দিত, যখন তিনি সিজদাতে থাকতেন প্রিয় নবীর পরিবার পরিজনকে কষ্ট দিয়েছে। আবার সাহাবাই কেরাম যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন, অনুসারী ছিলেন, এটাও খুব কষ্টের বিষয় যে আমার বন্ধু বা যে আমাকে অনুসারী করছে, যে অনুসরণ করছে, যে আমার তাকেও যখন মানুষ কষ্ট দেয় না, তুমি তার অনুসরণ করবা না, এটা কিন্তু আরও আঘাত দেয় যে আমাকে কত সে অপছন্দ করে। তো এমন সব মানুষের দল যখন একত্রে ছিল, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমরা কী মনে করো আজ তোমাদের সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করবে? তো তারা জানে, যদিও তারা কাফির ছিল, কিন্তু তারা জানতো যে প্রিয় নবীর স্বভাব কী, নবুয়াতের স্বভাব কী। তো তারা বললেন যে আমরা আশা করি যে আমাদেরকে আপনি মাফ করে দিবেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই ইরশাদ করলেন যে আজ তোমাদের উপর কোনো ধরনের কোনো জুলুম বা কোনো শাস্তি নেই, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হলো। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম আদর্শ দেখেই অনেকে মুসলমান হয়ে গেল।
যে কথাটি আপনি বলেন শাহরুখ ভাই, এটাই হলো মূল বিষয়। একজন লোক নিঃস্ব, শক্তিহীন, তখন তার ক্ষমা করে দেয়া একটা সামান্য একটা বিষয়, সে জানে আমি প্রতিশোধ নিতে পারবো না, যা ভাই আমি ক্ষমা করে দিলাম।
জি,
কিন্তু মক্কা বিজয়ের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সব ক্ষমতা,
সুবহানাল্লাহ,
একটি হুকুম করলে প্রতিশোধ নেবার জন্য প্রস্তুত ছিল অনেকে,
প্রস্তুত ছিল,
কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই যে ক্ষমার একটি ঘোষণা, অনেক যার হৃদয়ের মধ্যে ভীতি সঞ্চার ছিল,
জি,
তারা কিভাবে ইসলামের ছায়া তলে চলে আসলো শুধু একটি ঘোষণার কারণে। মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে আল্লাহ আজ্জা ওয়াজাল, কোন বান্দা তোমার দরবারে অধিক সম্মানিত, কোন বান্দা তোমার দরবারে
অধিক
সম্মানিত? আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে প্রতিশোধ নিতে সক্ষম হওয়া সত্ত্বেও ক্ষমা করে,
আল্লাহু আকবার,
প্রতিশোধ নিতে পারে সক্ষম কিন্তু ক্ষমা করে দেয়। আমরা শুনেছি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলাকে কেউ চোর দিল, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা যুগের ইমাম ছিলেন,
যুগের ইমাম,
ক্ষমতাও ছিল, তারপরে তিনি হাত ধরে বললেন আমি চাইলে তোমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিতে পারি, কিন্তু যাও আমি আল্লাহর জন্য তোমাকে ক্ষমা করে দিলাম।
আসলে এটা আল্লাহওয়ালাদের একটা গুণাবলি যে ক্ষমা করে দেওয়া, এখন আজকালের ট্র্যাডিশনাল হয়ে গিয়েছে একটা যে আমি ক্ষমা কেন করব,
আমাদের গুণাবলি এমন হয়েছে প্রতিশোধ না নিলে হয় না। অনেকে বলে আরে ভাই প্রতিশোধ যদি আমি না নেই তাহলে তো লোকেরা আমাকে কাপুরুষ বলবে, অথচ কোরআন হাদিস তাকে বীর বলেছে যে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রাখে, এরপরেও মাফ করে দেয়। নিজের সত্তার জন্য কিসের প্রতিশোধ?
জি,
নিজের আমিত্বের জন্য, সত্তার জন্য যদি আমি প্রতিশোধ নিতে যাই, আজকে আমি প্রতিশোধ নিলাম, কিন্তু প্রতিশোধ কিভাবে নিতে হবে এটাও তো জানা জরুরি, কেউ যদি আমাকে, উদাহরণ দিচ্ছি, এক ঘুষি দিল, এখন প্রতিশোধ নিতে গিয়ে যদি দুই ঘুষি আমি দিয়ে দিই, তাহলে তো তার উপর জুলুম করে দিলাম, প্রতিশোধ নিতে গিয়ে আমি জুলুমের শিকার হলাম। তো এই জন্য নিরাপত্তা এটার মধ্যে যে আমরা যেন ক্ষমা করে নিই, নিজের সত্তার জন্য যেন প্রতিশোধ না নিই।
যদি সব বাদ দিলাম যে ক্ষমা নেওয়া উচিত বা যেভাবে চিন্তা করুক না কেন, কিন্তু যে সবচেয়ে বড় ক্ষমতাশীল, সবচেয়ে শক্তিশালী আল্লাহ রাব্বুল আলামিন, সে নিজের বান্দাদেরকে কীভাবে ক্ষমা করে দিচ্ছে? বড় বড় কাফিররাও যখন তওবা করেছে আল্লাহ তাআলার দরবারে, পূর্বেকার উম্মতদের এরকম ঘটনা আছে যে তারা অনেক সারা জীবন, তাদের হায়াতও বেশি ছিল, 500 বছর 1000 বছর তারা জীবিত থাকতো, সারা জীবন গুনাহ করার পরেও যখন অন্তর থেকে তারা তবা করতো তো আল্লাহ তাআলাও তো তাদের থেকে বদলা নেন নাই।
এবং তিনি আজ্জা ওয়াজাল আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাধারণভাবে এটা সবার জন্য ঘোষণা করে দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ো
না।
তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহমত যখন বড় বড় গুনাহগারদেরকে মাফ করে
দেয়,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাফ করেছেন, সাহাবা ইকরাম মাফ করেছেন, অলিয়া ইকরামের জীবনীতে পাওয়া যায়। তো আমরা যারা সাধারণ মুসলমান, আমরা অনেক সময় এটাই উপলব্ধি করি যে প্রতিশোধ নেবার মধ্যেই আমি প্রশান্তি পাবো,
এটা ভুল,
এটা ভুল। প্রতিশোধ নিতে কেউ প্রশান্তি লাভ করে না, সাময়িক সার একটু স্বস্তি ফিরে আসে, আমি প্রতিশোধ নিয়েছি, কিন্তু এর পরবর্তীতে যে একটা বিশাল একটি ঝামেলা সৃষ্টি হয়,
শত্রুতা শুরু হয়,
শত্রুতা সৃষ্টি হয় এবং দুই বংশের মধ্যে, দুই জাতির মধ্যে যে একটা শত্রুতা দাঁড়িয়ে যায়, সেটা বলার অবকাশ রাখে না,
অবকাশ রাখে না।
প্রকৃত প্রশান্তি হচ্ছে ক্ষমার মধ্যে,
ক্ষমার মধ্যে।
প্রতিশোধ নিয়ে যে প্রশান্তি আমি উপলব্ধি করতে পারবো না, এর চেয়ে বেশি ক্ষমা করার মধ্যে কিন্তু প্রশান্তি
পাওয়া যায়, হৃদয়েও কিন্তু একটা শান্তি লাগে যে হ্যাঁ আমি ক্ষমা করে দিলাম, তার সাথে এখন আমার কোনো এরকম লেনদেন সেরকম নাই।
ক্ষমা একটি বিষয় শাহরুখ ভাই, যে ক্ষমা এমন একটি গুণ শত্রুকে বন্ধু বানিয়ে দেয়।
সুবহানাল্লাহ,
কেউ যদি শত্রু না আপনার, আপনি সেটাকে যদি তাকে ক্ষমা করে দিলেন,
আল্লাহ
ওই সময় ক্ষমা করার সাথে সাথে বন্ধু হয়ে যাবে।
আল্লাহ, দর্শক বৃন্দ, আসলে খুব চমৎকার একটি মাদিনী ফুল। শত্রুকেও যদি বন্ধু বানিয়ে দেয় চান, তাহলে তাকে মাফ করে দিন, আল্লাহর উপর ছেড়ে দিন। যদি তার ভাগ্যে থাকে, সে আপনার বন্ধুই হয়ে যাবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা কিন্তু কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, সূরা নিসার মধ্যে, ইং তুবদু খয়রন আও তুখফুহু আও তাআফু আন সুইন ফা ইন্নাল্লাহ কানা আফুওয়ান কাদির, যদি তোমরা ভালো কিছু প্রকাশ করো কিংবা গোপন করো অথবা মন্দ জিনিসকে ক্ষমা করে দাও, এখানে ক্ষমা শব্দ এসেছে, তাআফু আন সুইন, ক্ষমা করে দাও, তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও ক্ষমতাবান। আল্লাহ তাআলা কীভাবে উৎসাহ প্রদান করছেন যে আল্লাহ ক্ষমতাশীল, তোমরা ক্ষমা করে দাও। তো সুতরাং আসলে মুসলমানদের গুণাবলী এরকম হওয়া উচিত, আমাদের আল্লাহ তাআলার, আমাদের সৃষ্টিকর্তার গুণাবলী হচ্ছে মাফ করে দেওয়া, ক্ষমাশীল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা হচ্ছে, মানে বৈশিষ্ট্য হচ্ছে ক্ষমা করে দেওয়া। তো মুসলমান হিসাবে আমাদেরও এটাই করা উচিত।
অনেকে বলে থাকে আমি তাকে ক্ষমা করব না, কেন, সে আমার ক্ষতি করে,
ক্ষতি করেছে
ভাই, এই জন্যই তো ক্ষমা করতে হবে।
জি জি,
আমি তাকে ক্ষমা করব না, সে আমাকে আঘাত দিয়েছে, তো এই জন্য তো ক্ষমা করতে হবে,
ক্ষমা করতে
হবে। কেউ যদি কোনো ভুলই করেনি, কোনো আঘাত দেয়নি, কোনো প্রকারের ক্ষতি করেনি, তাহলে ক্ষমা তো প্রশ্নই ওঠে না,
প্রশ্নই ওঠে না।
প্রশ্ন তো এখানে, যখন আমাকে কেউ আঘাত দিয়েছে, জুলুম করেছে আমার উপর, আমার কোনো প্রকারের ক্ষতি করে দিয়েছে,
জি,
তার প্রতি আমার রাগ এসেছে, আমি প্রতিশোধ নিতে পারি, ক্ষমতাও রাখি, এর পরেও যদি তাকে ক্ষমা করে দিই,
জি,
তাহলে তো এখানে জান্নাতের সুসংবাদ রয়েছে।
সুবহানাল্লাহ,
যেমন কিতাবে বর্ণিত আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে কিয়ামতের দিন অদৃশ্য থেকে ঘোষণা করা হবে,
জি,
ওই ব্যক্তিরা কোথায় যার প্রতিদান আল্লাহর বদান্যতার দায়িত্বে রয়েছে,
সুবহানাল্লাহ,
সে যেন উঠে আর জান্নাতে
প্রবেশ
করে। জিজ্ঞেস করা হবে যে কার প্রতিদান আল্লাহ তাআলার বদান্যতার দায়িত্বে রয়েছে,
জি,
তখন ঘোষণাকারী বলবে ওই সমস্ত লোকের জন্য যারা ক্ষমা প্রদর্শন করে থাকে,
সুবহানাল্লাহ,
তখন হাজারো লোক দাঁড়াবে আর তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে।
আল্লাহু আকবার। এমনকি মুসনাদ আহমদ হাদিসের মধ্যে রয়েছে, মুসনাদ আহমদ কিতাবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা অন্যের প্রতি দয়া করো, তোমার প্রতি দয়া করা হবে,
সুবহানাল্লাহ,
তোমরা অন্যকে ক্ষমা করো তো তোমাদেরকেও ক্ষমা করা হবে। আসলেই মানে অন্যকে ক্ষমা করলে আল্লাহ তাআলা আমার গুনাহকে ক্ষমা করে দিবেন, কারো সাথে যদি আমার শক্তি আছে, শক্তি প্রণয়ন করার, যে আমি এর থেকে বদলা নিব, তো আমাকে চিন্তা করা উচিত আমার গুনাহের কারণে যদি আল্লাহ তাআলা আমাকে ধরে নেয়, আল্লাহ তাআলা আমার পাকড়াও যদি করে, তখন আমি কী করব। ওনাকে বলে না যে আমার রেজাল্ট কী, আমি মাফ করে দিব, রেজাল্ট তো আল্লাহ তাআলা দিবে। আমরা সব কিছুর রেজাল্ট পৃথিবীতেই চাই, আমি ক্ষমা করে দিব তো আমাকে
পৃথিবীতেও রেজাল্ট পাওয়া যায় ভাই,
জি, পৃথিবীতে
বিশ্ব যদি কারো মাঝে যদি থাকে, পৃথিবীতেও রেজাল্ট পাওয়া যায়, ফলাফল পাওয়া যায়। সেটা কি, সেটি হচ্ছে তার মর্যাদা বেড়ে যায়।
সুবহানাল্লাহ,
জি, কেউ যদি প্রতিশোধ নেওয়ার সক্ষম থাকে, ক্ষমতা থাকে,
জি,
এর পরে যদি তাকে মাফ করে দেয়,
মাফ করে দেয়,
তাহলে তার প্রতিদান দুনিয়াতেও তাকে দেয়া হচ্ছে, সমাজের মধ্যে বলা হয় যে আসলে তিনি অনেক দয়ালু ব্যক্তি,
দয়ালু ব্যক্তি,
সে এত তার অধীনস্থ যে ছিল, এত তাকে কষ্ট দিয়েছে, তার ক্ষতি করেছে,
ক্ষতি করেছে,
কিন্তু তিনি কত দয়াদ্র, যে তার হৃদয় কত প্রশস্ত আর প্রশান্তিময়, এবং তার মাঝে যে বীরত্ব রয়েছে যে এত ক্ষতি হওয়ার পরেও তাকে মাফ করে দিল।
জি,
একটি ঘটনা রয়েছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার দাসী বলল যে আপনি মানুষ নাকি জিন?
আল্লাহু আকবার। আচ্ছা,
তিনি বললেন আমি আলহামদুলিল্লাহ আমি মানুষ।
মানুষ
কেন? তখন সে বলল যে 40 দিন ধরে আমি আপনাকে বিষ দিচ্ছি,
আচ্ছা,
খাওয়ার মধ্যে বিষ মিশ্রণ করে দিচ্ছি,
আল্লাহু আকবার,
কিন্তু চুল পরিমাণও আপনার ক্ষতি হয়নি।
সুবহানাল্লাহ।
তখন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি ইসমে আজম এর সহিত
জি
আল্লাহ তাআলার জিকির করে থাকি।
সুবহানাল্লাহ।
তো সে বলল যে ওই ইসমে আজম কোনটি? তখন তিনি বললেন আমি এই জিকির করি, এই দোয়া পড়ে থাকি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম।
জি,
এই দোয়া পড়ে থাকি, যার কারণে বিশেষ প্রভাব আমার মাঝে আসে না, পড়ে না। তখন তিনি জিজ্ঞেস করলেন কি কারণে তুমি আমাকে বিষ দিচ্ছ তুমি?
জি,
তখন সে বলল বিদ্বেষের কারণে। তখনই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাসী ছিল সে, কিন্তু তার থেকে প্রতিশোধ নেননি, তুমি বিদ্বেষের কারণে আমাকে কি করছো, বিষ দিচ্ছ, আমি তোমাকে আল্লাহর জন্য মুক্ত করে দিলাম।
দাসী ছিল,
চাইলে
নিজের শক্তি নিয়ে প্রয়োগ করতে
পারতেন, এবং তোমার এই আমলের কারণে
জি
যে আমি ব্যথা পেয়েছি সেটি আমি তোমাকে ক্ষমা করে দিলাম।
আল্লাহু আকবার।
এর যে দৃষ্টান্ত, বলুন কেমন আমাদের আল্লাহওয়ালারা মহান ব্যক্তিত্ব ছিলেন, যে দোষ ত্রুটি প্রকাশ্যে রয়েছে, আচ্ছা প্রতিশোধ নেওয়ার ক্ষমতাও রাখেন, এটা না যে অপারগ, বিদায় মাফ করে দিলেন।
দাসী ছিল,
দাসী ছিল, কিন্তু আল্লাহর জন্য এই যে ক্ষমা করে দেয়া, আজকে তো মনে করেন চাকর চাকরানি যদি ভুল করে বসে, তাহলে তো মনে করেন প্রায় পত্রিকাতেও পাওয়া যায় কেমন চাকর চাকরানির উপর জুলুম করা হচ্ছে। মাজাল্লাহ, সামান্য একটি নর্মাল কাচের গ্লাস ভেঙে পড়লো, এর জন্য চাকর চাকরানিকে এমনভাবে পিটানো হয়,
জি,
কোনো ভুলও যদি না হয় কিন্তু মালিকের বুঝে আসেনি তার কাজ, সেটাকে কেন্দ্র করে যে অত্যাচার করা হয়, কাউকে দেখা যায় যে গরম গরম লোহা উত্তপ্ত করে পুরো শরীরের মধ্যে যে মাজাল্লাহ যে নির্যাতন করা হয়, জুলুম করা হয়, আজকে আমার গায়ে শক্তি রয়েছে বা আমার ক্ষমতা রয়েছে, বিদায় আমি একজন নিঃস্ব দরিদ্র গরিব ব্যক্তির উপর প্রয়োগ করলাম, কিন্তু সেই দিন ভুলে যাওয়া আমাদের উচিত নয়, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে আমাকে উপস্থিত হতে হবে,
সেদিন আমি দুর্বল থাকব,
আমি এখনো আছি সেদিনও থাকব, সবচেয়ে বড় ক্ষমতাবান হচ্ছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমি কারো উপর জুলুম নির্যাতন করি একদিন আমাকে মরতে হবে, অন্ধকার কবরে চলে যেতে হবে, দুনিয়াতে যদি আমি গ্রেফতার নাও হয়, আমাকে কোনো শাস্তি যদি নাও দেয়া হয়, কোনো ক্ষমতার বলে আমি নিজেকে বাঁচিয়েও নিলাম, কিন্তু কবরের আজাব থেকে কি নিজেকে বাঁচিয়ে নিব?
না, কখনো না।
হাসরের ময়দানে কি নিজেকে আমি বাঁচাতে পারবো? জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে নিজেকে বাঁচাতে পারবো? কোনোদিন না। মনে রাখবেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজের হক আদায়, যারা আল্লাহ তাআলার হক আদায় করেনি আল্লাহ তাআলা সেটা ক্ষমা করে দিতে পারেন, কিন্তু কেউ যদি বান্দার হক নষ্ট করেছে, কোনো বান্দাকে সে কষ্ট দিয়েছে, তার মনে ব্যথা দিয়েছে, সে বান্দা যতদিন পর্যন্ত তাকে ক্ষমা করবে না আল্লাহও তাকে ক্ষমা করবেন না। তো আজকে দুনিয়াতে আমি ক্ষমতাবান, বিদায় আমি নিজের কর্মচারী অধীনস্থদের উপর জুলুম করলাম, কিয়ামতের দিন এরাই ক্ষমতাবান হবে, আমি তাদের কাছে নিঃস্ব হব, এমনকি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন যে ইনসাফ করবেন, প্রতিশোধ নেওয়া হবে, এবং যদি প্রতিশোধ নেওয়ার পরেও যদি তার হক আদায় না হয়, সে যদি রাজি না হয়, ওই ব্যক্তির গুনাহ তাকে দিয়ে তাকে জাহান্নামে পাঠানো হবে এবং তাকে জান্নাতে পাঠানো হবে। এই জন্য আমরা যারাই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, এটি নিয়ামত, এই নিয়ামতকে ভালো কাজে ব্যবহার করি, কারো উপর জুলুম যদি করি, নির্যাতন যদি করি, তাহলে তো এটা ভালো কাজে ব্যবহার হয়নি, এটাই আমার জন্য অনেক বড় অকাল হয়ে দাঁড়াবে, অনেক বড় কারণ জাহান্নামে যাওয়ার মাধ্যম হয়ে যেতে পারে, বিদায় আমি যেন এই ক্ষমতাকে ভালো কাজে প্রয়োগ করি। যদি ক্ষমতা প্রয়োগ করতে হয় তাহলে যারা মজলুম, যারা নির্যাতিত, যারা নির্যাতনের শিকার হয়েছে তাদের পাশে আমি দাঁড়িয়ে যাই, তাদের সহায়ক হয়ে দাঁড়িয়ে যায় যে তোমার উপর নির্যাতন করেছে, কোনো অসুবিধা নেই, আমি আছি, তোমার এই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। তাহলে দেখবেন ইনশাল্লাহ এই ক্ষমতা দুনিয়াতেও কাজে আসবে, পরকালেও কাজে আসবে।
আচ্ছা, আমাদেরকে হচ্ছে সবসময় পজিটিভ সাইডে থাকা, এই বদলা নেওয়া এটা একটা নেগেটিভ সাইড যে কেউ আমার সাথে ভুল করলো বা আমাকে
অপছন্দের মধ্যে। শরীয়তের মধ্যে প্রতিশোধ নেবার জন্য বলা হয়েছে কুরআনুল করিমের মধ্যে, যেমন কিসাসের ব্যাপারে প্রতিশোধ আছে, কিন্তু কোথায় নিতে হবে কোথায় নিতে হবে না এটাও জানা জরুরি।
এটা শরীয়তের বিধান আছে,
শরীয়তের বিধান আছে। এখন শরীয়তের বিধান আমি জানি না, যেখানে নেবার সেখানে নেয়নি, যেখানে না নেবার সেখানে নিয়ে নিলাম। তো এই জন্য যদি প্রতিশোধও নিতে হয় তাহলে কোনো সুন্নি মুফতির কাছে যোগাযোগ করিয়ে আমাকে এরকম জুলুম করেছে, আমার উপর এই নির্যাতন করেছে, এখন শরীয়ত কি বলে, এখন শরীয়ত অনুমতি দিয়েছে প্রতিশোধ নেবার আর আমারও মন চাচ্ছে নিতে, এখন তো আমি গুনাহগার হব না। কিন্তু যেমন বলেছে বিধান রয়েছে, বিধানও আছে না,
বিধানও আছে জি।
তো ওই বিধান অনুযায়ী কিন্তু আমাকে নিতে হবে, কিন্তু স্বাদ এটার মধ্যে
যে
স্বাদ উপলব্ধি সেটার মধ্যে ক্ষমা করে,
ক্ষমা এটার ফজিলত কিন্তু আলাদা আছে,
আলাদা।
আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, কিন্তু যারা ক্ষমা করে দিবে তাদের ফজিলত আবার
আলাদা। পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্তা মুবারক, কি বলবো, ওনার যে একটা ক্ষমা করে দেওয়ার যে গুণ ছিল এর মধ্যে আমাদের মা বাবা কোরবান তার প্রতি, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে জীবনী আমরা যদি অধ্যয়ন করি, উহুদের যুদ্ধে যেভাবে ওনাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, যে ওয়াহশি পরবর্তীতে তিনি মুসলমান হয়েছেন, তো তিনি হত্যা করেছেন হিন্দ বিনতে উতবা,
জি,
হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কলিজা বের করে কাঁচা তিনি চিবিয়েছেন। কিন্তু এই উভয়জন যখন ইসলামের ছায়া তলে আসলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার প্রতিশোধ নেননি, অথচ অনেক ব্যথিত হয়েছিলেন,
জি,
যে নির্মমভাবে শহীদ করা হলো, বুককে দ্বিখণ্ডিত করে কলিজা মুবারক বের করে কাঁচা চাবানো হলো, এরপরেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিলেন। শুধু হিন্দ বিনতে উতবাকে বলেছিলেন যে তুমি আমার নিকটে আসছো না,
তোমাকে দেখলেই আমার
দেখলে ওই কথা স্মরণে পড়ে যাবে। এটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ইসলামের ছায়া তলে আসলেন, পূর্বের সকল গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তো নিকটে এসো না, নলে ওই সকল ঘটনা আবার তরোতাজা হয়ে যাবে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ দেখালেন,
জি,
ক্ষমা করে দিলেন, এটা যদি আমরা নিজের জীবনে প্রয়োগ করতে পারি, বাস্তবায়ন করতে পারি, বিশ্বাস করুন ইহকাল এবং পরকালে এমন প্রশান্তিময় জীবন আমরা পাব যার তুলনা নেই। এবং ইনশাল্লাহ আমাদের মাঝে যে একটা অস্থিরতা কাজ করে না,
জি,
ওই অস্থিরতা চলে যাবে এবং প্রশান্তি হৃদয়ে আমরা নিজের জীবন অতিবাহিত করতে পারবো।
আল্লাহ তাআলা তৌফিক দান করুক। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা ইমাম আয়াজ রহমতুল্লাহি তাআলা আলীর একটি মূল্যবান বাণী নিয়ে আলোচনা করছিলাম যে ক্ষমা করার ফজিলত সম্পর্কে। তো আসুন ইমাম আয়াজ রহমতুল্লাহি তাআলা আলীর সে বাণীটি আমরা শেষবারের ন্যায় আবার শ্রবণ করি। ইমাম কায়াজ রহমতুল্লাহি তাআলা আলী ইরশাদ করেন, আপন মুসলমান ভাইয়ের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেওয়ার মধ্যেই পরম বীরত্ব রয়েছে। আল্লাহ তাআলা এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সময় একেবারে শেষের দিকে, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আগামী পর্বতে নতুন একজন আল্লাহর ওয়ালির নতুন একজন বাণী নিয়ে আপনাদের নিকট উপস্থিত হব, যা শুনেছি এর উপর নিজে আমল করার এবং অপর ইসলামী ভাইয়ের নিকট আমাদেরকে পৌঁছানোর আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিজিল আমিন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, দিয়েছেন এই শুধু উপদেশ আল্লাহর লিগন, দিয়েছেন এই শুধু উপদেশ আল্লাহর লিগন।